ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান। শুভ সন্ধ্যা। ওয়াশিংটনে আমাদের স্টুডিওর ঘড়িতে এখন বেলা ১১টা, বাংলাদেশে রাত ১০টা আর ভারতে রাত ৯:৩০। আজ আজকের এই অধিবেশনে আপনাদের সাদর সম্ভাষণ জানাচ্ছি আমি আনিসা আহমেদ। আজ থাকছে ঢাকা থেকে জহুরুল আলমের প্রতিবেদন।
শেখ হাসিনা বলেন, বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আমাদের এগিয়ে যেতে হবে।
ঢাকা থেকে অপর সংবাদদাতা আমির খসরু।
ভাষান্তরে রোহিঙ্গাদের পুনর্বাসন প্রশ্নে জাতিসংঘ এবং বাংলাদেশ সরকারের মধ্যে দ্বিমত দেখা দিয়েছে।
পাকিস্তানের ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে বিশ্লেষক মাসকাওয়াত আহসান।
মনে হচ্ছে যে এটি আত্মরক্ষামূলক একটি ব্যবস্থা এবং স্বাভাবিকভাবে ভারতের সঙ্গে যেহেতু প্রতিদ্বন্দ্বিতামূলক সম্পর্ক পাকিস্তানের রয়েছে, সেটিকে মাথায় রেখে এটা করা হয়েছে।
আরও থাকছে কবি মধুসূদন দত্তের ১৯৫তম জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠান, আর আজকের আলাপনে রয়েছে বাংলাদেশে বিএনপির ভবিষ্যৎ নির্বাচন বর্জন এবং আগামী দিনের নির্বাচনী কৌশল। তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি তাহিরা কিবরিয়া। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ৩০শে ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে জনগণের নিরঙ্কুশ সমর্থন জাতির প্রতি সরকারের দায়িত্ব এবং কর্তব্য বহুগুণ বৃদ্ধি করেছে। বিস্তারিত শুনুন আমাদের ঢাকা সংবাদদাতা জহুরুল আলমের রিপোর্টে।
চতুর্থবারের মতো সরকার প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর শুক্রবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে প্রধানমন্ত্রী বলেন,
আমি ব্যক্তিগতভাবে আপনাদের এই রায়কে দেশবাসীর সেবা এবং জাতির পিতার অসমাপ্ত কাজ শেষ করার ও সোনার বাংলা প্রতিষ্ঠার পথে আরো এক ধাপ এগিয়ে যাওয়ার সুযোগ বলে মনে করি।
শেখ হাসিনা বলেন, বিভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে আমাদের এগিয়ে যেতে হবে। তিনি বলেন, বিজয়ের পর আওয়ামী লীগ সরকার গঠন করেছে এবং বর্তমান সরকারের দৃষ্টিতে দলমত নির্বিশেষে দেশের সকল নাগরিক সমান। সরকার সকলের জন্য কাজ করবে বলে উল্লেখ করে তিনি বলেন, একটি শান্তিপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করাই এ সরকারের লক্ষ্য, যেখানে হিংসা বিদ্বেষ হানাহানি থাকবে না এবং সকল ধর্মবর্ণ এবং সম্প্রদায়ের মানুষ শান্তিতে বসবাস করতে পারবেন। জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
পাকিস্তান বৃহস্পতিবার স্বল্প দৈর্ঘ্যের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। পাকিস্তানের কর্মকর্তারা বলছেন, এর ফলে শত্রুভাবাপন্ন প্রতিবেশী রাষ্ট্রের পক্ষ থেকে অপ্রত্যাশিত হামলা নিরুৎসাহিত করা যাবে, আর সে কারণেই তারা পারমাণবিক ক্ষমতা সম্পন্ন রকেট থাকতে পারে এমন ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থেকে ওই ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করেছে। সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, সামরিক মহড়ায় ওই ক্ষেপণাস্ত্রের নানা প্রত্যাশিত গুণাগুণ প্রত্যক্ষ করার জন্য তা ছোড়া হয়। এনএএসআর হচ্ছে এমন একটি ক্ষেপণাস্ত্র যা নির্ভুলভাবে অভীষ্ট লক্ষ্যে পরমাণু অস্ত্র ছুটতে সক্ষম এবং দ্রুত রণকৌশল পরিবর্তন করতে পারবে। বিশেষজ্ঞরা বলছেন, ওই ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থেকে পাকিস্তানের সামরিক বাহিনী একই সময়ে একাধিক লক্ষ্যস্থলে আঘাত হানতে পারবে। ইসলামাবাদ সম্প্রতি এনএএসআর ক্ষেপণাস্ত্র ব্যবস্থার সক্ষমতা ৬০ থেকে ৭০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি করেছে। ভারত রাশিয়ার তৈরি S-400 ট্রায়াম্ফ প্রতিরক্ষা ব্যবস্থা কেনার সিদ্ধান্তে পাকিস্তান তাদের সতর্কতার মাত্রা বৃদ্ধি করেছে। বিশ্ব সংবাদের পরপরই এ সম্পর্কে একটি বিশ্লেষণ রয়েছে। ভেনেজুয়েলার রাজনৈতিক সংকট নিরসনে প্রেসিডেন্ট মাদুরোকে পদত্যাগ করার বিষয়ে দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক পর্যায়ে যে চাপ রয়েছে তা শক্তভাবে মোকাবেলা করার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়েব এরদোয়ান প্রেসিডেন্ট মাদুরোকে দৃঢ় অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিরোধী দল মাদুরোর বিরুদ্ধে গণতন্ত্র কুক্ষিগত করা, দেশটিতে পর্বত প্রমাণ মুদ্রাস্ফীতি, অর্থনৈতিক ধ্বসসহ সারা দেশে খাদ্যের অভাব এবং প্রয়োজনীয় জিনিসপত্রের দারুণ স্বল্পতার জন্য তার বিরুদ্ধে অভিযোগ করছে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বৃহস্পতিবার বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার বিরোধী নেতা হুয়ান গুইদোকে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে যে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাতে তিনি অত্যন্ত মর্মাহত হয়েছেন। ওদিকে বিরোধী দলীয় নেতা হুয়ান গুইদো শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে সরে গেলে তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার সংশ্লিষ্ট সবাইকে সাধারণ ক্ষমার ইঙ্গিত দিয়েছেন। বুধবার গুইদো নিজেকে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেন। তার এই ঘোষণাকে কেন্দ্র করে যে সংকট সৃষ্টি হয়েছে তা অবসানে সামরিক বাহিনীর সব সেক্টরের সঙ্গে আলাপ আলোচনা করছে বলেও তিনি জানিয়েছেন। গত বছর মে মাসে নির্বাচনের মাধ্যমে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার পর এ মাসে মাদুরো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট পদে শপথ নেন। কারচুপির অভিযোগ তুলে বিরোধী দল ওই ভোট বয়কট করে এবং ভোটের স্বচ্ছতা নিয়েও নানা মহলে প্রশ্ন উঠেছে। বাংলাদেশের পূর্বাঞ্চলীয় কুমিল্লা জেলায় এক মর্মান্তিক দুর্ঘটনায় একটি ইটভাটার অন্তত ১৩ জন শ্রমিক নিহত এবং আরও দুজন আহত হবার খবর পাওয়া গেছে। বাংলাদেশে যাত্রী কল্যাণ সমিতি শুক্রবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে ২০১৮ সালে দুর্ঘটনার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এ সম্পর্কে জহুরুল আলমের আরেকটি রিপোর্ট।
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি শুক্রবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে ২০১৮ সালে দুর্ঘটনার বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যাতে বলা হয়েছে ওই বছরটিতে ৫৫১৪টি সড়ক দুর্ঘটনায় ৭২২১ জন নিহত এবং অপর ১৫৪৬৬ জন আহত হয়েছেন। গেল বছর রেলপথের দুর্ঘটনায় প্রাণ হারান ৩৯৪ জন, নৌপথে ১২৬ জন এবং আকাশপথে ৫৫ জন। সংবাদ সম্মেলনে উপস্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান বলেন, পরিবহন খাতে জবাবদিহিতা নিশ্চিত না করতে পারায় সড়কে মৃত্যুর মিছিল থামানো যাচ্ছে না।
আগামী বছর যদি আবারও জানুয়ারি মাসে আপনাদের সাথে বসতে হয় এবং পরিসংখ্যান দিতে হয় যে এবার সাতের চেয়ে আট হয়ে গেছে, তার চেয়ে বড় দুঃখজনক কিছু হবে না।
জহুরুল আলম, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
যুক্তরাষ্ট্রের সেনেট বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের আংশিক বন্ধের অবসান ঘটানোর লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতামূলক দলীয় প্রচেষ্টায় ভোটাভুটির আয়োজন করে, তবে কোনো সমঝোতায় পৌঁছতে তারা ব্যর্থ হয়। গতকাল যে দুটি বিল নিয়ে ভোটাভুটি হয় তার একটি ছিল রিপাবলিকান সমর্থিত পদক্ষেপ, যাতে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি করা ৫০০ কোটি ডলারের তহবিল দেওয়ার কথা বলা হয়েছে এবং অবৈধ কিশোর তরুণ অভিবাসীদের সাময়িক সুরক্ষা দেওয়ার বিনিময়ে, যাদের ড্রিমার নামেই অভিহিত করা হয়। অপরটি হচ্ছে ডেমোক্র্যাট সমর্থিত বিল, সম্প্রতি অচল হয়ে পড়া সরকারি প্রতিষ্ঠানগুলোর জন্য ৮ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারকে অর্থায়ন করা। তবে মেক্সিকো সীমান্তে দেয়ালের জন্য ট্রাম্পের দাবি তারা নাকচ করে দেয়। দুটি বিলের কোনোটি পাশ হয়নি। সেনেটে বিল পাশ হতে হলে প্রতিটি বিলে ৬০টি করে ভোটের প্রয়োজন ছিল। রিপাবলিকান সমর্থিত বিলটি ব্যর্থ হয় ৫০-৪৭ ভোটে এবং ডেমোক্রেটিক সমর্থিত বিলটি ব্যর্থ হয় ৫২-৪৪ ভোটে। যদিও ৬ জন রিপাবলিকান ডেমোক্রেট সমর্থিত বিলটি সমর্থন করেছিল। ভারতের আসন্ন লোকসভা ভোটে মতুয়া সম্প্রদায়ের ভোট পেতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার সীমান্ত শহর বনগাঁওয়ের ঠাকুরনগর সফরে যাচ্ছেন। এ সম্পর্কে কলকাতা সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়ের রিপোর্ট।
উত্তর ২৪ পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের অন্দরে শুরু হয়েছে জোরদার রাজনৈতিক তৎপরতা। প্রধানমন্ত্রী সম্ভাব্য সফরের আগের দিনই ১ ফেব্রুয়ারি এলাকায় বড় মিছিল করবে তৃণমূল কংগ্রেস বলে খবর। প্রধানমন্ত্রী কি ঠাকুরনগরে সভা করবেন, যদিও বিজেপির তরফে এখনো তা স্পষ্ট করে জানানো হয়নি, কিন্তু আগে থেকেই পাল্টা সভা করার জন্য প্রস্তুত তৃণমূল কংগ্রেস। এনআরসি ইস্যু নিয়ে মতুয়া সম্প্রদায় বিরক্ত বিজেপির ওপর। ভোট রাজনীতিতে রাজ্যের প্রায় ৭টি বিধানসভা কেন্দ্রে প্রত্যক্ষভাবে প্রভাব রয়েছে মতুয়া সম্প্রদায়ের, আর তৃণমূল কংগ্রেসের দাবি খোদ বড়মা মমতা বন্দ্যোপাধ্যায়কে অত্যন্ত স্নেহ করেন। তৃণমূল কংগ্রেসের বিশ্বাস, অসুস্থ বড়মা হয়তো নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাৎ নাও করতে পারেন। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
জাতিসংঘের এক তদন্তকারী জানিয়েছেন যে মিয়ানমারের সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে গণহত্যার বিচার হওয়া উচিত। মিয়ানমারের মুসলিম সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে নির্মম অত্যাচার এবং বিশেষ করে রাখাইন রাজ্যে যে হত্যাযজ্ঞ চালানো হয় সেজন্যই সেনাপ্রধানের বিরুদ্ধে বিচার হওয়া উচিত। ইন্দোনেশিয়ার দক্ষিণাঞ্চলের সুলায়েসি প্রদেশে একটি বাঁধের পানি উপচে পড়ে এবং পানির স্রোতে অনেক মানুষ ভেসে যান এবং অনেকে প্রাণ হারান। এ পর্যন্ত 59 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ওই ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন। আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্সে। তাছাড়া অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আমাদের ফেসবুক ফ্যান পেজেও। বাংলাদেশের ভাষাঞ্চরে রোহিঙ্গা পুনর্বাসনের ব্যাপারে জাতিসংঘ ও বাংলাদেশ সরকারের মধ্যে দ্বিমত দেখা দিয়েছে। আজ ঢাকায় এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের বিশেষ দূত ইয়াং হি লি কাঠামোগত বিষয় ঐকমত্য ছাড়া রোহিঙ্গাদের ভাষাঞ্চরে না পাঠানোর তাগিদ দিয়েছেন। এ সম্পর্কে ঢাকা থেকে আরও জানাচ্ছেন আমাদের সংবাদদাতা আমির খসরু।
জাতিসংঘ রোহিঙ্গারা যাতে স্বেচ্ছায় জেনে শুনে ভাষাঞ্চরে যেতে চায় তবে তাদের পাঠানো হোক, এমন ব্যবস্থার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। কক্সবাজারের রোহিঙ্গা পরিস্থিতি এবং সরজমিনে ভাষাঞ্চর সফর করে বর্তমানে বাংলাদেশ সফররত জাতিসংঘের বিশেষ দূত ইয়াং হি লি শুক্রবার শেষ বিকেলে ঢাকায় এক সংবাদ সম্মেলনে বলেন, ইয়াং হি লি ভাষাঞ্চরে রোহিঙ্গাদের পুনর্বাসনের জন্য প্রেরণের আগে কারিগরি এবং মানবিক বিষয়াদি নিয়ে পরিপূর্ণ সমীক্ষা করার লক্ষ্যে জাতিসংঘকে অনুমতি দেওয়ার আহ্বান জানিয়েছেন। এদিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন শুক্রবার ঢাকায় এক অনুষ্ঠানে ভাষাঞ্চরে 1,00,000 মতো রোহিঙ্গাকে পাঠানোর প্রত্যয় ব্যক্ত করেছেন। জাতিসংঘের বিশেষ দূত ইয়াং হি লি ওই সংবাদ সম্মেলনে সৌদি আরব এবং ভারতে অবস্থানকারী রোহিঙ্গাদের বাংলাদেশে না পাঠিয়ে তাদের ওই দেশে শরণার্থী মর্যাদা দেওয়ার জন্য দেশ দুটির প্রতি আহ্বান জানিয়েছেন। জাতিসংঘের বিশেষ দূত রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবাসন সহসাই হচ্ছে না এমন শঙ্কাই ব্যক্ত করেছেন ওই সংবাদ সম্মেলনে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
পাকিস্তান গতকাল বৃহস্পতিবার একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে নিক্ষেপ করেছে। বলা হচ্ছে যে এই ক্ষেপণাস্ত্র ভারতে তাৎক্ষণিক কোনো আক্রমণকে প্রতিহত করতে পারবে। তবে আশঙ্কা থাকছে যে এই ধরনের অস্ত্র দুটি পরমাণু শক্তিসম্পন্ন দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি করবে। এই বিষয়টি এবং আনুষঙ্গিক প্রসঙ্গ নিয়ে পাকিস্তানের করাচি থেকে সাংবাদিক ও সংবাদ বিশ্লেষক মাসকাওয়াত আহসানের সঙ্গে কিছুক্ষণ আগেই আমি কথা বলছিলাম। মাসকাওয়াত আহসান, পাকিস্তান গতকাল বৃহস্পতিবার একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে নিক্ষেপ করেছে। এই ক্ষেপণাস্ত্র পাকিস্তানের নিরাপত্তার ক্ষেত্রে কতখানি সহায়ক হবে বলে আপনি মনে করেন?
গতকাল নাসার নামে একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলকভাবে নিক্ষেপ করেছে পাকিস্তানের সেনাবাহিনী, এবং তাদের পক্ষ থেকে যতটুকু জানানো হয়েছে তা হচ্ছে যে এটি অত্যন্ত পেশাদার এবং এটি শত্রুপক্ষের যে কোনো আক্রমণকে প্রতিহত করতে সক্ষম এবং লক্ষ্যে আঘাত করার ক্ষেত্রে এর ক্ষমতা অত্যন্ত তীক্ষ্ণ। সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে মোটামুটিভাবে এই প্রযুক্তির ক্ষেত্রে এই পাকিস্তান বেশ খানিকটাই এগিয়ে গেছে বা নিজেদের একটা আত্মরক্ষামূলক প্রস্তুতি বলে মনে হয়। খুব বিশ্লেষণ বা ব্যাখ্যার সুযোগ এখানে কম, যেহেতু তথ্য এতটুকুই আমাদের কাছে। আমরা দেখতে পাচ্ছি যে অক্টোবরেও তারা এরকম আরেকটি পরীক্ষা করেছিল। অন্যদিকে ভারতও ইসরায়েল এবং রাশিয়ার সহযোগিতায় এই ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি করছে, এরকম তথ্যাদি নিয়েও পাকিস্তানের নিজেই আলোচনা দেখা যাচ্ছে। ডন পত্রিকায় দেখা যাচ্ছে যে পিটার টপিশকনক নামে একজন রাশিয়ান গবেষক উনি এই বিষয়টি উল্লেখ করেছেন যে দুটি দেশই সময় সময় এরকম স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষামূলক ভাবে নিক্ষেপ করে চলেছে। তো সেক্ষেত্রে এখন পর্যন্ত মনে হচ্ছে যে এটি আত্মরক্ষামূলক একটি ব্যবস্থা,
এবং স্বাভাবিকভাবে ভারতের সঙ্গে যেহেতু একটু প্রতিদ্বন্দ্বিতামূলক সম্পর্ক পাকিস্তানের রয়েছে সেটিকে মাথায় রেখে এটা করা হয়েছে।
হ্যাঁ, তাই বলা হচ্ছে যে এ ধরনের ক্ষেপণাস্ত্র ভারতের পক্ষ থেকে প্রথাগত অস্ত্রের আক্রমণ প্রতিরোধ করতে সক্ষম হবে, কিন্তু পরমাণু অস্ত্র বিস্তার রোধ বিষয়ক বিশেষজ্ঞরা আবার বলছেন যে যুক্তরাষ্ট্র এ নিয়ে উদ্বিগ্ন যে এই ছোট ছোট অস্ত্রের মাধ্যমে শেষ পর্যন্ত ভারত ও পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ শুরু হতে পারে কি, এই আশঙ্কা কতখানি যুক্তিযুক্ত?
এই আশঙ্কার পেছনে ভিত্তি রয়েছে, কেননা এই যে স্বল্প পাল্লার যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি, এটি দেখা যাচ্ছে যে একটি লক্ষ্যবস্তুতে সুনির্দিষ্ট ভাবে আঘাত আনতে সক্ষম শতভাগ সাফল্যের সঙ্গে। তার মানে দুটি দেশই ইচ্ছা করলে তারা যেখানে আঘাত করতে চাইছে সেখানে আঘাত করতে সক্ষম, এই সক্ষমতাটি তারা অর্জন করতে চেষ্টা করছে, আশেপাশের এলাকাকে ক্ষতিগ্রস্ত না করে সুনির্দিষ্ট জায়গায় আঘাত করা। এইভাবে যদি দুটি দেশের ক্ষমতা অস্ত্রের ক্ষেত্রে, বিশেষ করে পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে, তা বাড়তে থাকে, সেটি নিঃসন্দেহে উদ্বেগের বিষয়। কেননা দেখা যাচ্ছে যে পাকিস্তান রাশিয়ার কাছ থেকে কিছু প্রযুক্তি সহযোগিতা এক্ষেত্রে নিচ্ছে এবং তাদের এখানে এসে নানা রকম প্রশিক্ষণমূলক কাজে অংশগ্রহণ করতে দেখা যাচ্ছে। অন্যদিকে ইসরায়েলের সঙ্গেও ভারতের ওরকম একটি সম্পর্ক রয়েছে। সুতরাং দেখা যাচ্ছে যে দুটি পক্ষই এই দিক থেকে নিজেদের সামর্থ্য অর্জনের চেষ্টা করছে। এটা নিঃসন্দেহে ঝুঁকির কারণ হতে পারে, কেননা উভয় দেশকে সন্দেহ করে এবং গত কিছুদিন ধরে পাকিস্তানে এই ভূরাজনৈতিক প্রেক্ষিত নিয়ে আলোচনা, যেটা দেখা যাচ্ছে পাকিস্তান মনে করছে যে যুক্তরাষ্ট্র বোধহয় ভারতের সঙ্গে অধিক সম্পর্কের দিকে এগুচ্ছে, সেক্ষেত্রে পাকিস্তান এক ধরনের হয়তো প্রস্তুতি নিচ্ছে যে কোনো আক্রমণ যদি ভারত করে বসে সেক্ষেত্রে তারা যেন সেটাকে মোকাবেলা করতে পারে।
প্রসঙ্গত এই যে আপনি একটু আগে বলছিলেন, সেই প্রসঙ্গে বলি যে আফগানিস্তানের তালিবানকে কেন্দ্র করে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কে যে টানাপোড়েন শুরু হয়েছিল এবং আপনি বলছিলেন যে যুক্তরাষ্ট্র ভারতের দিকে ঝুঁকছে, এরকম একটা আশঙ্কার কথা পাকিস্তান মনে করেছে। সম্প্রতি পাকিস্তানের মধ্যস্থতায় কাতারে অনুষ্ঠিত তালিবান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার আলোচনা সেই সম্পর্ককে, অর্থাৎ পাকিস্তান এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ককে কতটুকুখানি ঘনিষ্ঠ করতে পেরেছে?
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি জালমে খালিজাদের যে সাম্প্রতিক ইসলামাবাদ সফর, পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সহ সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তার যে দেখা সাক্ষাৎ, আলাপ আলোচনা এবং তা থেকে তার যে প্রতিক্রিয়া, সেখান থেকে যেটা দেখা যাচ্ছে যে এই যে একটা টানাপোড়েন তৈরি হয়েছে আফগানিস্তানের তালিবানদের সঙ্গে শান্তি প্রক্রিয়ায় পাকিস্তান যথাযথভাবে সহায়তা করছে না এমন অভিযোগের প্রেক্ষিতে, সেখান থেকে বোধহয় বেরিয়ে আসার চেষ্টা করছে ওয়াশিংটন এবং ইসলামাবাদ উভয়ই। কেননা এই সফরটিকে খুব ইতিবাচক মনে হয়েছে, এক্ষেত্রে পাকিস্তান এই শান্তি আলোচনাটি দোহাতে অনুষ্ঠিত হলেও তারা এতে সহযোগিতা করেছে যথেষ্ট এবং আরো করার সম্ভাবনা রয়েছে এমনও ইঙ্গিত পাওয়া গেছে। এখানে যেহেতু তালিবানের যে শীর্ষ নেতৃত্ব তাদের বেশিরভাগই অবস্থান করছে পাকিস্তানে, সুতরাং এই শান্তি আলোচনা হতে গেলে এই তালিবানের শীর্ষ নেতাদেরকে এই আলোচনার টেবিলে আসতে হবে। সেক্ষেত্রে ইসলামাবাদ ইতিবাচক ভূমিকা রাখবে এমন আশ্বাস দিয়েছে জালমে খালিলজাদ, কেবল উনি জানিয়েছেন। আবার যুক্তরাষ্ট্রের সেনেটর লিন্ডসে গ্রাহাম, উনিও সফর করেছেন সাম্প্রতিক সময় ইসলামাবাদ, উনিও জানিয়েছেন যে তারা আশা করছেন যে এপ্রিল নাগাদ একটি ইতিবাচক ফলাফল নিয়ে আসার ক্ষেত্রে ইসলামাবাদ সহায়ক হবে।
জনাব মাশকাবাত আহসান, আপনাকে ভয়েস অফ আমেরিকার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
ধন্যবাদ।
ঊনবিংশ শতাব্দীতে বাংলার নবজাগরণের সময় যারা বাঙালির মননে চিরকালের জন্য স্থান করে নিয়েছেন, মাইকেল মধুসূদন দত্ত তাঁদের অন্যতম। আজ কবির 195তম জন্মবার্ষিকী উপলক্ষে তাঁর প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের কলকাতা সংবাদদাতা দীপঙ্কর চক্রবর্তীর বিশেষ প্রতিবেদন।
1824 সালের 25 জানুয়ারি যশোর জেলার সাগরদাড়ি গ্রামের এক বর্ধিষ্ণু পরিবারে মধুসূদনের জন্ম। পিতা রাজনারায়ণ দত্ত ছিলেন খ্যাতনামা আইনজীবী, বিপুল পসার, প্রভূত অর্থ। গ্রামের বাস তুলে তিনি একসময় কলকাতায় চলে আসেন। মধুসূদনের বয়স তখন 7 বছর। ছোটবেলা থেকেই বিলাস বৈভবের মধ্যে আর মা জাহ্নবী দেবীর কাছে বসে রামায়ণ মহাভারতের গল্প শুনতে শুনতে বড় হয়ে উঠলেন। ভর্তি হলেন হিন্দু কলেজে, পরে যার নাম হয় প্রেসিডেন্সি কলেজ। সহপাঠীরা তখন থেকেই তাঁর প্রতিভার পরিচয় পেয়ে মুগ্ধ। যখন তখন মুখে মুখে কবিতা রচনা, কখনো বাংলায় কখনো ইংরেজিতে, স্বপ্ন ইংল্যান্ডে গিয়ে পড়াশুনো করার। তার আগে বাবা মা এক গ্রাম্য বালিকার সঙ্গে বিয়ে ঠিক করায় বিদ্রোহ করলেন মধুসূদন। তার তখন পছন্দ রেভারেন্ড কেষ্ট ব্যান্ড বা কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়ের ইংরেজি শিক্ষিতা সুন্দরী মেয়ে দেবকীকে। রেভারেন্ড ব্যান্ডর কাছেই খ্রিস্টধর্ম নিলেন মধুসূদন, কিন্তু দেবকীকে পাওয়া আর হল না। অর্থাভাব ম্যাড্রাসে চলে গেলেন কাজের সন্ধানে। সেখানেই রেবেকা নামে একটি মেয়েকে বিয়ে করে নামের আগে মাইকেল বসান মধুসূদন দত্ত। 4টি সন্তান হয় তাদের, কিন্তু সেই বিয়ে সুখের হয়নি। সেই সময় তাঁর জীবনে আসেন হেনরিয়েটা নামে এক আমৃত্যু, যারা একসঙ্গে ছিলেন। এখানে একটা কথা বলি, ভারতীয় টেনিস তারকা লিয়েন্ডার পেজের মায়ের দিক থেকে কয়েক প্রজন্ম আগের দাদামশাই ছিলেন মধুসূদন। যদিও এই সম্পর্কের কথা লি জানতেন না, আর জানার পরেও তার মধ্যে বিশেষ উচ্ছ্বাস দেখা যায়নি। কবিতা ছিল মধুসূদনের প্রাণ। চতুর্দশপদী কবিতা বা সনেটের সঙ্গে বাঙালির পরিচয় তাঁর মাধ্যমে। অমিত্রাক্ষর ছন্দ বা ব্ল্যাঙ্ক ভার্স তাঁরই সৃষ্টি, যার শ্রেষ্ঠ উদাহরণ মেঘনাদ বধ কাব্য। তার কয়েকটি লাইন শুনি স্রোত আহমেদের পাঠে।
সম্মুখ সমরে পড়ি বীর চূড়ামণি বীর বাহ, চলি যবে গেলা যমপুরে অকালে। কহ হে দেবী অমৃত ভাসিনী, কোন বীরবরে বরি সেনাপতি পদে, পাঠাইলা রণে পুনঃ রক্ষ কুল নিধি রাঘ বাড়ি। কি কৌশলে রাক্ষস ভরসা ইন্দ্রজিৎ মেঘনাদে অজেয় জগতে।
শুধুমাত্র এই একটি কাব্যগ্রন্থই মাইকেলকে চিরস্মরণীয় করে রাখতে পারত, কিন্তু এছাড়াও অসংখ্য ছোট বড় কবিতা, কয়েকটি নাটক এবং বুড়ো শালিকের ঘাড়ে রো আর একেই কি বলে সভ্যতা নামে দুটি প্রহসন রচনা করেছেন তিনি। আর একটা সাহসিকতার পরিচয় দিয়েছেন দীনবন্ধু মিত্রের নীল দর্পণ ইংরেজিতে অনুবাদ করে। ছোটবেলায় মায়ের কাছে শুনতেন মহাভারতের কাহিনী, রামায়ণের কাহিনী, শুনে শুনে নিজের মতো করে বিশ্লেষণ করতেন মধুসূদন। মেঘনাদবধ কাব্যে দেখা গেল তারই প্রতিফলন। হিন্দুদের কাছে রাম দেবতার মর্যাদা পান, আর রাবণ হলেন রাক্ষস ভিলেন। বাল্মীকির রামায়ণে কিন্তু আছে রাবণ পুত্র মেঘনাদ, যিনি দেবরাজ ইন্দ্রকে যুদ্ধে হারিয়েছিলেন বলে আর এক নাম ইন্দ্রজিৎ। তাঁর বীরত্বের কাছে হার মেনে রামের ভাই লক্ষণ রাবণের ভাই বিভীষণের সঙ্গে ষড়যন্ত্র করে অন্যায় যুদ্ধে মেঘনাদকে হত্যা করেন। মধুসূদনের মেঘনাদবধ কাব্যে সেই মেঘনাদই হিরো। তাঁকে হত্যার দৃশ্যে কবি লিখেছেন, ত্যাজি ধনু নিষ্কাশিলা অসি মহাথেজা রামানুজ, ঝলশিলা ফলক আলোকে নয়ন, হায় রে অন্ধ অরিন্দম বলি ইন্দ্রজিৎ, খড়গাঘাতে পড়িলা ভিতলে শনিতার্দ্র থরথরি কাঁপিলা বসুধা, গর্জিলা উথলি সিন্ধু ভৈরব আরবে, লঙ্কার পঙ্কজ রবি গেলা অস্ত চলে, নির্বাণ পাবক যথা কিম্বাতি সম্পতি শান্তরশ্মি মহাবল রহিলা ভূতলে। বাবার মৃত্যুর পর মধুসূদন ব্যারিস্টারি পড়তে ইংল্যান্ডে যান, কিন্তু অর্থকষ্ট তার পিছু ছাড়েনি। সেই সময় এবং তার পরেও তাকে অর্থ সাহায্য করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তার জন্য চিরঋণী মধুসূদন, তাকে বলতেন দয়ার সাগর। দেশে ফিরে কলকাতা হাইকোর্টে ব্যারিস্টারি শুরু করেন মধুসূদন। একটি অর্থগম হতেই আবার বিলাসিতায় গা ভাসানো, মদ্যপান, শরীর ভাঙছে, হতাশা গ্রাস করছে। কবি বুঝতে পারছেন বাংলা ভাষা ছেড়ে, দেশ ছেড়ে কি পেয়েছেন তার হিসাব মিলাতে গিয়ে হাহুতাস করছেন। কখনো বলছেন, নিজাগারে ছিল মোর অমূল্য রতন অগণ্য, তা সবে আমি অবহেলা করি অর্থ লোভে দেশে দেশে করিনু ভ্রমণ। কখনো বলছে, আশা ছলনে ভুলি কি ফল লোভিনু হয়। মৃত্যু আসন্ন বুঝে নিজের সমাধি ফলকের জন্য লিখে রাখলেন এপিটাফ। অবশেষে 1873 সালের 29শে জুন মাত্র 49 বছর বয়সে তাঁর জীবনদীপ নিভে গেল। কলকাতার লোয়ার সার্কুলার রোড সেমেটারিতে কবির সমাধিস্থলে রয়েছে তাঁর মর্মর আবক্ষ মূর্তি। ফলকে উৎকীর্ণ তারই লেখা লিপি। দাঁড়াও পথিকবর, জন্ম যদি তব বঙ্গে তিষ্ঠ ক্ষণকাল, এ সমাধি স্থলে জননীর কোলে শিশুলভ হয়ে যে মতি বিরাম, মহির পদে মহানিদ্রাবৃত দত্তকুলোদ্ভব কবি শ্রীমধুসূদন। যশোরে সাগর দাঁড়ি কবতক্ষ তীরে জন্মভূমি, জন্মদাতা দত্ত মহামতি রাজনারায়ণ নামে জননী জাহ্নবী। দীপঙ্কর চক্রবর্তী, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
এবার যথারীতি শুরু হচ্ছে আমাদের শুক্রবারিক আয়োজন আলাপন। আজকের বিষয় বাংলাদেশে বিএনপির ভবিষ্যৎ নির্বাচন বর্জন এবং আগামী দিনের নির্বাচনী কৌশল। সঞ্চালন করছেন সহকর্মী সেলিম হোসেন।
ধন্যবাদ আনিস আহমেদ। সুপ্রিয় শ্রোতা, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকের আলাপনে। 30শে ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে বর্তমান নির্বাচন কমিশন এবং সরকারের অধীনে আর কোনো নির্বাচনে না যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে বাংলাদেশের প্রধান বিরোধী দল, বলা যায় এখন, যদিও আনঅফিসিয়াল বলতে হবে এটি, বিএনপি, বাংলাদেশের অন্যতম প্রধান এবং অন্যতম শক্তিশালী একটি রাজনৈতিক দল। বিএনপি নির্বাচনে ভবিষ্যতে আর এই সরকারের অধীনে যাবে না, একথা ঘোষণা দিয়েছেন। আগামী ফেব্রুয়ারিতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাচন এবং মেয়র পদে এই নির্বাচনে অংশ নেওয়ার বিষয়টিও বিএনপি নাকচ করে দিয়েছে, হয়তো তারা যাবে না। মার্চ মাসে উপজেলা পরিষদ নির্বাচনের না যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে বিএনপির পক্ষ থেকে। ফলে এগুলো ছাড়া বাংলাদেশের ভবিষ্যতে যে নির্বাচনগুলো হবে, আওয়ামী লীগ সরকারের আমলে হবে, আওয়ামী লীগের শরিক দলগুলো সেগুলোতে অংশগ্রহণ করবে, বিরোধী দল মানে বিএনপিকে যদি ধরা হয়, বিএনপি যাবে না সেই সব নির্বাচনে। তাহলে নির্বাচনে কার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগের প্রার্থীদের, এটা নিয়ে মানুষের মনে প্রশ্ন উঠতেই পারে স্বাভাবিকভাবে। এসব প্রশ্নের উত্তর পেতেই আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি দুজন সিনিয়র সাংবাদিককে আজকের আলাপনে। এটিএন নিউজের বার্তা প্রধান প্রভাস আমিন যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে, আর বর্তমানে নিউ ইয়র্কে অবস্থানরত দৈনিক মানবজমিনের সহকারী সম্পাদক মনির হায়দার যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি।
জি ধন্যবাদ আপনাকে।
সেলিম, আপনাকে ধন্যবাদ।
আচ্ছা, আমি প্রথমেই 28শে ফেব্রুয়ারি ঢাকা সিটি উত্তরের নির্বাচন প্রসঙ্গে আসছি। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ বলা হয়েছে 30শে জানুয়ারি, মনোনয়নপত্র বাছাই 2 ফেব্রুয়ারি, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ 9 ফেব্রুয়ারি। এরই মধ্যে নির্বাচনে বিএনপি নেই বা যাবে না বলে ঘোষণা দিয়েছেন। তাহলে প্রথমে এই যেটি বলছিলাম, কার সঙ্গে নির্বাচন হবে, সিলেকশন দিয়ে দিলেও তো হতে পারতো, সেটা কি সম্ভব? প্রভাস আমিনের কাছে প্রথমে আসছি।
না, আপনি যেটা বলছেন সেটা মানে বাস্তবে সম্ভব নয়, কারণ আমরা এরকম মানে এখন বিএনপি যদি নির্বাচনে না যায় তাহলে সিলেকশন দিয়ে দিতে হবে, এটা আসলে নির্বাচনের আইন কানুনের মধ্যে তো হবে না, কেউ না কেউ তো নির্বাচন করতে চাইতেই পারে। আমরা যদি এইভাবে দেখি যে বিএনপি নির্বাচনে যাবে না সিদ্ধান্ত নিয়েছে, কারণ আমরা অতীতে কিন্তু দেখেছি যে 2014 সালে নির্বাচন বর্জনের পরে কিন্তু 2014 থেকে 2018 পর্যন্ত মাঝখানে সময় সকল স্থানীয় পর্যায়ের নির্বাচনে কিন্তু বিএনপি অংশ নিয়েছিল। তখন তারা বলছিল যেহেতু স্থানীয় সরকার নির্বাচনগুলো সরকার পরিবর্তনের না, সেই কারণে তারা নিয়েছিল। এবার হলো উল্টো, এবার জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিল 30শে ডিসেম্বর, কিন্তু 30শে ডিসেম্বরের পরে যে স্থানীয় সরকার নির্বাচন সেখানে তারা বলছে যে অংশ নিবে না। এখন যদি বিএনপি অংশ না নেয় তাহলে কি হবে? তাহলে যেটা মানে আমি যদি সংসদের চিত্রটা দেখি, আওয়ামী লীগ কিন্তু এবারের নির্বাচনের পরে জাতীয় পার্টিকে পুরোপুরি বিরোধী দলের দিকে যাওয়ার জন্য একদম ঠেলে দিয়েছে একরকম, কারণ গত সংসদেও তারা জাতীয় পার্টির সরকারি দলেও ছিল, বিরোধী দলের ছিল। এইবার তাদেরকে একদম পিওর বিরোধী দল করার জন্য তাদের কাউকে মন্ত্রিসভায় রাখা হয়নি, এবং 14 দলের যে শরিক তাদেরকেও কিন্তু বলা হচ্ছে কয়েকদিন আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরও বলেছেন যে 14 দলের শরিক যারা আছেন তারাও যেন বিরোধী দলের আসনে বসেন, তার মানে ওয়ার্কার্স পার্টির 3 জন, জাসদের 2 জন এবং বাংলাদেশ জাসদের 1 জন, যে 5-6 জন 14 দলের সাংসদ আছে তারাও যেন বিরোধী দলের, কারণ সরকারি দল চাচ্ছে যে মানে বিরোধী দলের আসনগুলো একদম যাতে বিএনপি যদি সংসদে না যেতে ফাঁকা থাকবে সেটা না রেখে জাতীয় পার্টির 22 জন এবং 14 দলের যে 6 জন তারা যদি যায় তাহলে 28 জন, মানে তাইলেও একটা বড় রকমের ইয়ে হয়, এরকম একটা বিরোধী দল বানানোর চেষ্টা করছে। আমার ধারণা ঢাকা উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে এমন কিছু হতে পারে, হয়তো জাতীয় পার্টি বা অন্য সবাই মিলে মানে বিএনপি ছাড়া, বিএনপি না গেলে অন্য যে দলগুলো নির্বাচনে যেতে পারে সরকারের এক ধরনের যাদের মানে পথ চলা আছে তারা যারা যদি কেউ যেতে পারে তারা সবাই মিলে একজন প্রার্থী কাউকে দাঁড় করিয়ে দিতে পারে সরকারের মানে সরকারের দলের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে, হতে পারে এটা একটা এক ধরনের ইয়ে। কিন্তু বিএনপি নির্বাচনে না দেওয়ার সিদ্ধান্তটি কালকে রাতে তারা নিয়েছে, কিন্তু মানে আমি যেটুকু বলতে পারি যে 30শে ডিসেম্বর নির্বাচন থেকে তারা বলেছিল যে তারা আন্দোলনের অংশ হিসাবে নির্বাচনে অংশ নিচ্ছে, এখন কি তাহলে সেই কৌশল থেকে পিছিয়ে আসবে যে আন্দোলনের অংশ হিসাবেও তারা নির্বাচনে যাচ্ছেন আমরা ধরে নিচ্ছি, এবং আগামী মার্চ থেকে উপজেলা নির্বাচন সেগুলোতেও যাচ্ছে না। বিএনপির আসলে আমি ঠিক এখন ঠিক পরিষ্কার বুঝতে পারছি না যে বিএনপি ঠিক কি কৌশল নিয়ে সামনে আসবে নির্বাচনে যাবে,
এটা বোধহয় আরেকটু সময় গেলে কিছুটা স্পষ্ট হবে। মনির হায়দার কি মনে করেন একই প্রশ্নে, যে নির্বাচনে যদি বিএনপি নাই যায় তাহলে কার সঙ্গে নির্বাচন হবে, সিটি কর্পোরেশন কিংবা উপজেলা পরিষদ মার্চে যেগুলো হবে?
না এটা তো পরিষ্কার যে এটা সরকারের সঙ্গেই সরকারের হবে। মানে আপনি যেটা একটু আগে প্রভাষ আমিন বললেন যে সরকার যেভাবে বিরোধী দল বানাচ্ছে তার মানে সংসদের ভেতরে, এখন স্থানীয় সরকারের নির্বাচনের মাঠেও হয়তো সরকার একই পদ্ধতি অবলম্বন করতে পারে যে এভাবেই একটা প্রতিপক্ষ হয়তো তৈরি করবে। আপনার বিএনপির জায়গায় আসে, আমার কাছে মনে হয়েছে যে 30শে ডিসেম্বরের নির্বাচনকে সামনে রেখে বিএনপি যে কৌশলটা নিয়েছিল তাদের সেই কৌশলটা ব্যর্থ হয়েছে। ব্যর্থ এই কারণে হয়েছে যে আসলে 30 ডিসেম্বর বা 29শে ডিসেম্বর নির্বাচনকে ঘিরে বা অভিনব এই নির্বাচনী প্রক্রিয়াকে ঘিরে বাংলাদেশে গিয়ে হতে যাচ্ছে এই বিষয়টা তারা পরিষ্কার ভাবে অনুমান করতে পারেনি। তারা একটা ভুল অনুমানের ভিত্তিতে একটা ভুল কৌশল নির্ধারণ করেছিল এবং সেই ভুল কৌশলের ভিত্তিতেই তারা বলেছিল যে এই নির্বাচনে তারা আন্দোলনের অংশ হিসেবে যাচ্ছে, কিন্তু পরবর্তীকালে বাস্তবে যা ঘটেছে তারা দেখেছে যে এগুলো তাদের কল্পনাতেও ছিল না, যে কারণে এক ধরনের হতভম্ব পরিস্থিতির মধ্যে বিএনপি পড়েছে এবং তারা তাদের নতুন কৌশল বা পরিবর্তিত কৌশলটা কি হবে সেটা এখনো পর্যন্ত নির্ধারণ করতে পেরেছে বলে আমার মনে হচ্ছে না, এবং সেটি হয়তো বা একটি কারণ যে তাদের নির্বাচনে অংশ না নেবার। আমার কাছে মনে হয় কি, দেখুন একটু মানে তত্ত্বের জায়গায় যাই যে বরাবরই আমরা একটা দেখেছি যে যারা ক্ষমতায় থাকে মানে 1991 সালের পর যে তারা স্থানীয় সরকারের নির্বাচনগুলো কিংবা উপনির্বাচনগুলোকে অনেক সময় টেস্ট কেস হিসেবে নেন, দু একটা নির্বাচন তারা ফেয়ার দেন, যখন দেখে যে সরকারি দলের বা সমর্থিত প্রার্থীরা হেরে যাচ্ছে তখন পরবর্তী নির্বাচনগুলোকে তারা শক্তভাবে ম্যানিপুলেট করবার চেষ্টা করেন। আমরা যদি সেই বিএনপি প্রথম দফায় ক্ষমতায় যখন ছিল 91-96 তখন আমরা দেখেছি যে ঢাকা এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচন তুলনামূলক ফেয়ার হয়েছিল, যেখানে আওয়ামী লীগের প্রার্থীরা মেয়র হয়ে এসেছিলেন, কিন্তু এর পরবর্তীতে বিএনপি আবার সেই মাগুরা উপনির্বাচনে গিয়ে যে কেলেঙ্কারি কাণ্ড করেছিল এবং তার ধারাবাহিকতায় যে 96 সালের 15ই ফেব্রুয়ারি যে নির্বাচন সেগুলো আমরা দেখেছি। আবার আওয়ামী লীগ যখন ক্ষমতায় থেকেছে বিভিন্ন সময় আমরা দেখেছি যে তারা দু একটি নির্বাচন শেয়ার করেছে, দেখা গেছে যে সেখানে বিএনপির প্রার্থীরা বা বিরোধী পক্ষের প্রার্থীরা জিতে গেছে, যখনই এটা হয়েছে তখন তারা অন্য নির্বাচনগুলোকে খুব কঠোরভাবে নিজেদের পক্ষে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করেছেন। আমরা সর্বশেষ যে সিটি ইলেকশন হয়েছে 30 ডিসেম্বর আগের কথা বলছি, আমরা দেখেছি যে বরিশালে কিংবা গাজীপুরে কিংবা রাজশাহীতে এই জায়গাগুলোতে কিভাবে একদম প্রকাশ্যে, বরিশালে তো ধরেন কোনো নির্বাচনই হয়নি সিটি কর্পোরেশনে, সেখানে সব ঘোষণা দিয়ে দেওয়া হয়েছে, তো এই পরিস্থিতিতে আসলে এখন বিএনপি নির্বাচনে গিয়েই বা কি লাভ করবে আর না গেলেই বা কি লস হবে এটা আসলে খুব বেশি প্রাসঙ্গিক কোনো প্রশ্নও আসলে।
আমি এখানে একটু যোগ করতে চাই, যে বিএনপি যেটা বলছিল যে তারা 30শে ডিসেম্বর নির্বাচনে যাচ্ছে আন্দোলনের অংশ হিসেবে, মানে জয় পরাজয়টা মুখ্য আন্দোলনের অংশ হিসেবে যাচ্ছে, আমি তাদের এই পয়েন্টের সাথে খুবই একমত, কিন্তু নির্বাচনের পরে যে আন্দোলনের অংশ হিসেবে তারা নির্বাচনে গেল, নির্বাচনের পরে কিন্তু সেই আন্দোলনের কোনো ফিটে ফোটো আমরা কোথাও দেখিনি।
এখন
পয়েন্ট হলো যে ধরেন নির্বাচনের প্রায় এক মাস পেরিয়ে গেছে, এখন পর্যন্ত কিন্তু 30শে ডিসেম্বরের নির্বাচন সম্পর্কে তারা যে অভিযোগগুলা মুখে করছে বা নির্বাচন কমিশনকে জানিয়েছে সেটাকে কোনো নির্বাচনী ট্রাইব্যুনাল অথবা হাইকোর্ট মানে কোনো পর্যায়ের আদালতে কোনো দালিলিক প্রমাণ সহ কিন্তু তারা এখন হাজির করতে পারেনি। 30শে ডিসেম্বরের নির্বাচন সম্পর্কে যত বড় অভিযোগ তত বড় কিন্তু যুক্তি নাই। আমি 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 অভিযোগগুলো ধরেন আমি বিশ্বাসই করলাম যে যা যা বলছে তারা সবই সত্যি, কিন্তু সেই সত্যিটা তো আদালতের কোন আইনি প্রক্রিয়ার মাধ্যমে প্রমাণিত হতে হবে।
এখন বিএনপির নেতারা বিচ্ছিন্নভাবে কিন্তু অনেকেই বলছেন যে 30শে ডিসেম্বরের যে নির্বাচন হয়েছে নানান রকম অভিযোগ তুলে অনেকেই বলছেন যে এই নির্বাচনের তারা কোনো মানে ভিত্তিই পাচ্ছেন না, যার কারণে পুনর্নির্বাচন দাবি ইতিমধ্যেই উঠেছে। তো ইতিমধ্যে যে
একটা হলো মাঠের মাঠের দাবি, আমি দাবি করলেন তো সেই দাবিটা
না, আপনি যেটা বললেন যে কোনো তথ্য প্রমাণ তারা দেয়নি এটা সত্যি।
একটা হলো যে আমাকে আদালতে গিয়ে দালিলিক প্রমাণ সহ সেটা প্রমাণ করতে হবে, অথবা রাজপথে এমন আন্দোলন করতে হবে যাতে সরকার আমার দাবি পূরণে বাধ্য হয়। কিন্তু আমি কিন্তু গত এক মাসে দুই চার কোনটাই বিএনপি চার থেকে দেখিনি, তারা আদালতেও যায়নি, তারা কিন্তু রাজপথেও নেই। ফলে আমি তাদের অভিযোগ গুলো আমি সত্যি ধরে নিচ্ছি, ধরে নিলাম সত্যি, কিন্তু সেটা আমাকে প্রমাণ করার জন্য তো একদম টু দি পয়েন্ট সহ আমাকে নির্বাচনী ট্রাইব্যুনাল অথবা হাইকোর্ট অথবা কোথাও কোথাও গিয়ে প্রমাণ করতে হবে, অথবা রাজপথে এমন চাপ তৈরি করতে হবে যাতে সরকার পুনর্নির্বাচন দিতে পারছে। কিন্তু আমি পুনর্নির্বাচন চাই এইটুকু বললেই সরকার পুনর্নির্বাচন দিয়ে দিবে, সে আসলে একটু বিএনপিও করে না।
আমাদের সঙ্গে দুজন নিউ ইয়র্ক থেকে দুজন বন্ধু যোগ দিয়েছেন, আব্দুর রহিম বাদশা এবং ইমরান আনসারি। আগে আব্দুর রহিম বাদশার কথা শুনে আসি। হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। বাদশা বলছেন?
জি।
আচ্ছা, হ্যাঁ
সেলিম ভাই,
আপনি আলোচনা শুনলেন, কি কোনো মন্তব্য বা প্রশ্ন করতে চান এই বিষয়টি নিয়ে?
এই বিষয়টা নিয়ে তো জাতির কাছে, এর মধ্যে তো বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জাতির সামনে স্পষ্ট ভাবে জাতির উদ্দেশ্যে কালকে বক্তৃতা উনি পরিষ্কার করে দিয়েছেন। হ্যাঁ, বিএনপির যে পরাডুবি বা বিএনপির যে তাদের রাজনৈতিক কৌশল, তারা জামাতের সাথে তাদের আতাত বা তাদের সঠিক নেতৃত্বের অভাব, তাদের সেই বিএনপির বর্তমান নেতাকে সেটাই তো জাতি এখনো জানতে পারে নাই। কারণ লন্ডন থেকে আমরা দেখতে পাই এক ধরনের নির্দেশনা, হ্যাঁ আবার ফখরুল ইসলাম সাহেবের এক ধরনের নির্দেশনা, আবার ঐক্য ফ্রন্টের দেখি আবার শামাল সাহেবের এক ধরনের নির্দেশনা, আবার পার্টি অফিস থেকে রিজভি সাহেবের এক ধরনের নির্দেশনা। যে কোনো দলেরই যদি একজন সঠিক নেতৃত্ব না থাকে, সেই দলের প্রতি অথবা সেই সংস্থার প্রতি কোনো মানুষও তো তাদের প্রতি আস্থা রাখবে না। তারা তো বিভিন্ন সময় এই নির্বাচন নিয়ে অথবা দলীয় কর্মসূচি নিয়ে অথবা রাজনীতি এই যে নির্বাচনে তারা অংশগ্রহণ করলো, সেখানে তো তাদের যে রাজনীতি ইস্তেহার দিয়েছিলেন সেখানে দেখা গেল ঐক্য ফ্রন্ট থেকে একটা দিয়েছে, আবার তারা ব্যক্তিগত ভাবে একটা দিয়েছে, জাতিকে সেটা দিয়ে কি বুঝাইতে চাইছে তারা, সেটাই তো জাতি বুঝতে পারে না। মানে আপনার জাতি তো এত বোকা না, জাতি তো এত বোকা না যে আজকে প্রজন্ম তরুণরা তো এত বোকা না যে আপনি
বুঝতে পেরেছি। আপনার মূল বক্তব্য হচ্ছে যে বিএনপির সাংগঠনিক ভিত্তি মজবুত নাই, এটাই?
না, তাদের কোনো সাংগঠনিক ভিত্তি নাই, তাদের কোনো মানে লক্ষ্য অবিষ্ট নাই।
আচ্ছা,
লক্ষ্য তো অবিষ্ট লক্ষ্য থাকতে
হবে। অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য।
থ্যাংক ইউ।
ইমরান আনসারি আছেন? জি বলুন।
আর আপনারা যে আলোচনাটি করছিলেন, আমি আমার বক্তব্যটি শুরু করতে চাই এভাবে যে রাষ্ট্রবিজ্ঞানে একটি কথা আছে যে ডেমোক্রেসি ইজ নট দ্য বেস্ট ফর্ম অফ গভর্নমেন্ট বাট ইট ইজ দ্য বেস্ট উই হ্যাভ। বর্তমান পৃথিবীতে সরকার পরিবর্তনের জন্য গণতান্ত্রিক ব্যবস্থাই আমাদের কাছে একটা ভালো চয়েস আছে বলে আমি মনে করি। কিন্তু আমি যে প্রশ্নটি তুলতে চাই, দীর্ঘদিন সংসদ এবং ইলেকশন কমিশন এবং রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র হিসাবে, সরকার যেভাবে গঠিত হলো সংবিধানের আওতায়, এই পদ্ধতিটি আমি মনে করছি যে যে বৈধভাবে হয়নি। তার কারণ হচ্ছে আপনারা জানেন যে সংবিধানের দশম সংসদের মেয়াদ কিন্তু 29 জানুয়ারি পর্যন্ত, সেই অবস্থায় আরেকটি সংসদের সংসদ সদস্যদের শপথ নেওয়া হয়েছে, আরেকটি সরকার গঠন করা হয়েছে। আমি মনে করি সংবিধানকে পাশ কাটিয়ে স্পিকার এবং রাষ্ট্রপতি এই যে সংসদ সদস্যদেরকে শপথ দিলেন, এই বিষয়টি অবৈধ হিসাবেই বিবেচিত হবে। এখন একজন আলোচক বলছেন যে সরকার যে অবৈধ বা সরকারের যে নির্বাচন পদ্ধতিটি অবৈধ ছিল সেটি তো কোনো না কোনো ক্ষেত্রে প্রমাণ করতে হবে, কিন্তু সেই প্রমাণের জন্য আদালতে বিএনপিকে যেতে হবে। কিন্তু আমি মনে করি এই পর্যায়ে বিএনপির আদালতে যাওয়ার কোনো সুযোগ নেই, যেহেতু আদালতটিও সরকার কর্তৃক নিয়ন্ত্রিত, সরকার দ্বারা নিয়ন্ত্রিত। তো এমনি বাস্তবতায় বিরোধী দলের তো তেমন ধরনের কোনো স্পেস নেই। আর দ্বিতীয় কথা হচ্ছে বৈধতা অবৈধতার বিষয়টি এখন গৌণ, এখন মাইট ইজ রাইট এমন একটি ব্যবস্থা এসে দাঁড়িয়েছে। এমনি বাস্তবতায় আমি মনে করি বিএনপিকে আরো গণতান্ত্রিক রাজনীতি করতে হবে। জনগণের যে বিষয়গুলো সামনে আসবে, বিশেষ করে দ্রব্যমূল্যের উর্ধগতি এবং ব্যাংক ডাকাতি, ব্যাংক লুটপাট, এই যে বিভিন্ন বিষয়গুলো আসবে সেই বিষয়গুলোকে,
কিন্তু এগুলো তো বিএনপি তো রাজনৈতিক দল, রাজনীতি বাদ দিয়ে এগুলো কি করা, শুধু এই আন্দোলন করলে কি চলবে? নির্বাচনে অংশ গ্রহণ না করার যে সিদ্ধান্ত, এই প্রসঙ্গে আপনার মতামত কি?
আমি মনে করি যে সরকার যেহেতু বিরোধী রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী প্রক্রিয়ায় কোনো সুযোগই দিচ্ছে না, সেই জায়গায় তারা কি করে রাজনীতি করবে? কারণ আপনিও দেখতেই পেয়েছেন বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী, আদালত এবং সর্বোপরি যার উপর আমরা আস্থাশীল যে সেনাবাহিনী, সরকার ব্যবস্থাটি একটি নেতৃত্বের আন্ডারে চলে গিয়েছে এবং একটি কর্তৃত্ববাদী সরকার ব্যবস্থায় বাংলাদেশ রূপ নিয়েছে। অলরেডি আপনারা দেখেছেন বিশ্বের বিভিন্ন গণমাধ্যম বাংলাদেশের এই ব্যবস্থাটিকে একটি অসক্রিয় এবং অবস্থার দিকে যে গিয়েছে, একনায়কতান্ত্রিক ব্যবস্থার দিকে যে গিয়েছে তার চূড়ান্ত প্রমাণ হচ্ছে এই গত নির্বাচন। এমনি ব্যবস্থায় নির্বাচনের মাধ্যমে আর ক্ষমতা পরিবর্তনের কোনো সম্ভাবনা রয়েছে বলে আমি মনে করি না।
জি, অসংখ্য ধন্যবাদ।
কোন বিপ্লব, কোন আন্দোলনই হবে আগামী দিনের ক্ষমতা পরিবর্তনের চালিকা
শক্তি। ইমরান স্যারই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।
আমি একটু যুক্ত করতে চাই যদি সুযোগ থাকে।
জি,
আমি কি থাকবো লাইনে না আপাতত কাটবো?
মনিরাদা আপনি থাকুন।
না না, ইমরান আনসারি তো শেষ হলে আমি যুক্ত করতে চাই। আমি জাস্ট পয়েন্ট,
আচ্ছা ইমরান আনসারি শেষ, বাদশা আব্দুর রহিম বাদশাও শেষ, আমি আরো দুজনের প্রশ্ন শোনাচ্ছি আপনাদেরকে। এমডি মাসুদুর রহমান নামে মাত্র একজন ফেসবুকে লিখেছেন, ভাই আপনি এত আস্থাশীল হলে ক্ষমতা ছেড়ে নির্বাচন দিলেন না কেন? মাসুদুর রহমানের প্রশ্ন। আচ্ছা, আর একজন প্রশ্ন করেছেন, অনেক লম্বা, এত বড় আমি পড়তে পারবো না, ছোট্ট করে একটু পড়ি। প্রভাস আমিনের কাছে প্রশ্ন, তাও তাওহিদুল ইসলাম নামে একজন করেছেন, ভয়েস অফ আমেরিকা আমাদের সহকর্মী তাওহিদ নন, ইনি আরেকজন তাওহিদুল ইসলাম শ্রোতা। প্রভাস আমিনের কাছে প্রশ্ন করুন যে সাংবাদিকরা কি সরকারের নিয়ন্ত্রণের বাহিরে গিয়ে সাংবাদিকতা করবে কিনা, করছে কিনা। তারপরে আরেকজন লিখেছেন, আচ্ছা এগুলো আমি পড়লাম না কারণ অনেক লম্বা লম্বা মন্তব্য, এগুলো পড়তে গেলে অনেক সময় বেরিয়ে যাবে। এই দুইজন প্রশ্ন, বাদশার মন্তব্য এবং ইমরান আনসারির মন্তব্যের প্রেক্ষিতে আপনি যদি প্রভাস আমিন কিছু বলেন।
আচ্ছা, আমি জনাব তহিদুল ইসলামের প্রশ্নের জবাব দিই। সাংবাদিকতা সবসময়ই সাংবাদিকতা, আপনি জনাব সেলিম আপনি বাংলাদেশে ছিলেন, আপনি জানেন বাংলাদেশের সাংবাদিকতা সবসময় আমাদের একটা সংগ্রামের মধ্য দিয়েই করতে হয়। আমি যে একদম ফ্রি, সম্পূর্ণ মত প্রকাশের সম্পূর্ণ স্বাধীন পরিবেশ, এটা বাংলাদেশ কেন, বিশ্বের কোথাও আমরা পাবেন না। আপনি যার বিরুদ্ধে বলতে চাইবেন সে চাইবে আপনাকে যেন আপনি তার বিরুদ্ধে বলতে না পারেন। সাংবাদিক আমরা আমরা সবসময় এটা ধরেন, আমি আমার পেশার একদম শেষ দিকে আমি অল্প কিছুদিন হয়তো এরশাদের আমল থেকে শুরু শেষটা পেয়েছি, ওখানে বিভিন্ন সময় কিন্তু দেখেছি গণতান্ত্রিক আমলে, মানে তারপরে 111 আমলে, এরশাদের সুশাসন শাসনের আমলটা কিছুটা ছাত্র হিসেবে দেখেছি, কিছুটা অ্যাক্টিভিস্ট হিসেবে দেখেছি, কিছুটা সাংবাদিক হিসেবে দেখেছি। সব মিলিয়ে সাংবাদিকের কিন্তু একদম ফুল ফ্রি করে দিবে কেউ, এটা আশা করা যাবে না। আমাদেরকে এই লড়াইটা চালিয়ে দিতে হবে। আমি যদি জানাব ইমরান আনসারের বক্তব্যের সাথে একটু যুক্ত করি, যে উনি বলছেন যে এখন আর বিএনপির আদালতে গিয়েও কোনো লাভ নেই কারণ আদালত তো সরকারের অধীনে, আমি ওনার এই যুক্তিটা মেনে নিলাম। তাহলে বিএনপির একমাত্র উপায় হলো রাজপথে যাওয়া। আমি বিএনপি একদম জন্মলগ্ন থেকে বিএনপি রাজনীতি আমি মানে একজন মানে কৌতূহলী মানুষ হিসেবে অনুসরণ করার চেষ্টা করেছি। বিএনপি এখন কি সংকটে পড়েছে, সবচেয়ে গভীর সংকট, তাদের সবচেয়ে গভীর সংকট। এখন সব মানে যখনই আন্দোলনের কথা বলা হয় বিএনপি বলে যে সরকার তাদেরকে আন্দোলন করতে দিচ্ছে না কারণ সরকার তাদেরকে দমন পীড়ন মামলা হামলা ইত্যাদি, সত্যি যা যা বলছে সবই সত্যি। কিন্তু ধরেন এই যে এখন এখন গতকাল ছিল বাংলাদেশের গণ অভ্যুত্থানের 50 বছর পূর্তি, গণ অভ্যুত্থান যে হয়েছে তখন কি সরকার দমন পীড়ন চালায়নি? একসাথে সামরিক শাসনের আমলে কি বিরোধী দলের উপর দমন পীড়ন চালানো হয়নি? জিয়াউর রহমানের সামরিক শাসনের আমলে কি বিএনপি বিরোধী দলের উপর দমন পীড়ন চালানো হয়নি? হয়েছে। তারপরে কিন্তু সবগুলো সরকারের বিরুদ্ধে প্রবল গণ আন্দোলন হয়েছে, সেটা আইয়ুব খানের পতন ঘটেছে 69 গণ অভ্যুত্থানে, এরশাদের পতন ঘটেছে 90 গণ অভ্যুত্থানে, ফলে আমরা দেখেছি। ফলে আপনারা বিএনপি যদি জনগণের কাছে তাদের অবস্থান যৌক্তিক ভাবে প্রমাণ করতে পারে, জনগণকে সাথে নিয়ে তারা গণ অভ্যুত্থান করতে পারে, তাইলেই তারা আদালতের বিকল্প হিসাবে রাখতেন। সেটা যদি না পারে গত 10 বছর ধরে কিন্তু তারা জনগণের কাছে নিজেদেরকে নিয়ে যেতে পারেন, এটা বিএনপির ব্যর্থতা। এখন বিএনপি ব্যর্থ হলে আপনি আদালতেও যাবেন না, নির্বাচনেও যাবেন না, রাজপথেও যেতে পারবেন না, তাহলে আসলে আপনি করবেনটা কি?
আচ্ছা,
আপনার অন্য কোন রাস্তা যদি না থাকে তখন আপনাকে জনগণের কাছে যেতে হবে। এখন আপনি যদি সবগুলো পয়েন্ট দিয়ে যদি সরকারের বিরুদ্ধে আপনার অবস্থানটা যৌক্তিক ভাবে নির্বাচন খারাপ হয়েছে সেটা যদি আপনি প্রমাণ করতে পারেন যে হ্যাঁ ঠিক আছে, তখন জনগণ আপনি সাড়া দেবে। কিন্তু সেইটা কিন্তু আমরা নির্বাচনের পরের এক মাস এখন পর্যন্ত কিন্তু আমরা তেমন কিছু দেখিনি। আর গত 10 বছর যদি ধরি, গত 10 বছর তারা কিন্তু যেতে পারেন। তাদের যে অভিযোগ সত্যি, মামলা হামলা সবকিছু সত্যি, একসাথে তো মামলা হামলা করেছে, মিছিলের উপর ট্রাক তুলে দিয়েছে, নরসিংহে গুলি করে মেরে ফেলেছে, তারপর তো আন্দোলন দমাতে পারেনি। আপনি যদি সত্যি সত্যি জনগণের কাছে যেতে পারেন, জনগণই আপনাকে এগিয়ে দিবে। সেটা না পারলে তো আপনি জনগণ, আপনি কথা বলবেন, আদালতে যাবেন না, নির্বাচনে যাবেন না, রাজপথে যেতে পারবেন না, না পারলে সেটা আপনার ব্যর্থতা, সেটা তো সাধারণ।
তার মানে আপনি আব্দুর রহিম বাদশার মন্তব্যের সঙ্গে একমত হয়ে বলছেন যে বিএনপির সাংগঠনিক ভিত্তি দুর্বল হয়ে গেছে, যার কারণে এগুলো করতে পারছে
না। আমি তো বললাম যে বিএনপির প্রতিষ্ঠার পর থেকে সবচেয়ে খারাপ সময়টা এখন তারা পাচ্ছে।
মনির হায়দার
আগে মানে মৃত্যুর পরে খারাপ সময় ছিল, ওয়ান ইলেভেনের সময় খারাপ সময় ছিল, বিএনপি নানা সময় ভেঙেছে। এইবারের যে সংকট, এই সংকটটা আসলে জটিলতর সংকট। এই সংকট থেকে কিভাবে বিএনপি নিজেদের ঘুরে বেড়াবে সেটা আসলে তাদেরকে আসলে ঠান্ডা মাথায় ভেবে চিনতে উপায় তারা তাদের তো তারাই ভালো বলতে পারবে, কারণ এর চেয়ে বড় সংকটে তারা আসলে পড়েনি। এখন আসলে অস্তিত্বের সংকট, বিএনপি আসলে আগে নিজেদের অস্তিত্ব টিকে রাখার সংগ্রাম করে টিকে থাকতে হবে। তারপরে
মনির হায়দার কি বলেন,
রহমানের মৃত্যুর পরে কিন্তু এরশাদ ক্ষমতায় আসার পরে কিন্তু বিএনপি সবাই ভেবেছিল বিএনপি পুরোটা জাতীয় পার্টিতে মিলিয়ে যাবে, মানে এরশাদের এরশাদ নিয়ে নিবে পুরোটা। তখন কিন্তু খালেদা জিয়া একজন গৃহবধূ থেকে রাজপথে এসে কিন্তু উনি বিএনপির হাল ধরে বিএনপিকে শেষ পর্যন্ত 91 সালে ক্ষমতা পর্যন্ত নিয়ে গিয়েছে।
হ্যাঁ সেটাই,
বলে এখন আবার এরকম কাউকে না কাউকে ম্যাজিক করতে হবে। কিন্তু তার আগে আপনার পয়েন্ট থাকতে হবে, জনগণের কাছে যেতে হবে।
আচ্ছা,
জনগণ আপনার পাশে থাকলে আপনি সবকিছু করতে পারবেন, জনগণ না থাকলে কিছু করতে পারবেন না।
ধন্যবাদ।
আসলে জনপ্রভা শামীম তিনি ব্যক্তিগত ভাবে আমার অত্যন্ত ফেভারিট একজন মানুষ, এবং আমরা সহকর্মী ছিলাম, একই পত্রিকায় কাজ করেছি, এবং এখন তো অনেক দূরে আছি, যখন কাছাকাছি ছিলাম তার সঙ্গে আমার অত্যন্ত চমৎকার একটা সম্পর্ক ছিল। আমি মনে মনে নিজে নিজে সেটার মাঝে মাঝে যোগাযোগ নেই আর কি। এই তো তিনি যা বলেছেন, আমার কাছে মনে হয়েছে যে প্রভা শামীম বাংলাদেশের সংকটগুলোকে অতীতের বিভিন্ন সময়ের সংকটগুলোর মতো একটা সংকটই মনে করেন। যেমন একটু আগে তিনি গণমাধ্যমের কাজ করার স্বাধীনতার প্রসঙ্গে বললেন যে কখনোই আসলে ছিল না, তো তিনি বলতে চাচ্ছেন এখনো যেটুকু নাই এটা ঠিক আগের মতোই এরকম। আবার রাজনৈতিক সংকটের কথাও তিনি বলছেন যে ধরেন 69-এর গণঅভ্যুত্থান বা বিভিন্ন সময় যা যা হয়েছে এখনো ঠিক সেরকমই একটা গতানুগতিক সংকটের মধ্যে আছে। এবং তিনি সবচাইতে জোর দিয়েছেন যে বিএনপি তার জন্মের পরে সবচাইতে গভীর সংকটের মধ্যে এখন আছে। তার এই কথার সঙ্গে আমি দ্বিমত পোষণ করছি না, রাজনৈতিক দল হিসাবে বিএনপি একটা গভীর সংকটে আছে এতে কোনো সন্দেহ নাই, কিন্তু বাস্তবতা হলো বাংলাদেশের আজকের জাতীয় জীবনের সংকটটা কেবল বিএনপির সংকট না। বাংলাদেশ রাষ্ট্র হিসাবে তার 47 বছর বয়সের মাথায় এসে আজকে যে গভীর সংকটে পড়েছে, এই রকম সংকটে বাংলাদেশ অতীতে কখনোই কোনো কালে পড়েনি। হ্যাঁ, যদি কখনো পড়ে থাকে সেটার সঙ্গে তুলনা করা যাবে 75-এর বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পূর্ব কালের কিছু কাল, যখন বাংলাদেশে বাকশাল কায়েম হয়েছিল সেটা। আমি কেন বলছি কথা দেখুন, যে আজকে বাংলাদেশে যে একটা একদলীয় শাসন ব্যবস্থা কায়েম হয়ে গেছে মোটামুটি, যে প্রভা শামীম একটু আগে নিজেই বললেন যে বিরোধী দল সরকার ঠিক করে দিচ্ছে, এখানে স্বাধীন কোনো বিরোধী দলও নেই। তারপরে 30 ডিসেম্বর বা 29 ডিসেম্বর বাংলাদেশে কি হয়েছে, কেমন নির্বাচন হয়েছে, এটা যদি বিএনপি তাদের অযোগ্যতার কারণে, ব্যর্থতার কারণে খোলাসা করে বলতে নাও পারে, কোর্টে কিংবা অন্য কোনো ফোরামে গিয়ে এটা আইনানুগভাবে প্রমাণ করতে নাও পারে, তাহলে কি ধরে নিতে হবে যে 30 ডিসেম্বর একটা চমৎকার ইলেকশন হয়েছে, পার্টিসিপেটরি এবং গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে? মোটেই না, এখানে বিএনপির বিষয় না, এটা বিএনপি আওয়ামী লীগের বিষয় না, এটা বাংলাদেশের সাধারণ মানুষ এবং ভোটারদের বিষয়। আপনি দেখুন যে 30 ডিসেম্বরে বাংলাদেশে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচনে অনেকগুলো সিটে, আমি দুটো আসনের উদাহরণ দিব বা 2 থেকে 3টা, যে সিরাজগঞ্জে যে আসনে মোহাম্মদ নাসিম বিজয়ী হয়েছেন প্রায় 3 লাখ ভোটে, সেখানে বিএনপির প্রার্থী সংগীত শিল্পী কনক চাপা 1000 ভোট পেয়েছেন। বরিশালের যে আসনে বিএনপির জহিরুদ্দিন স্বপন 1050 ভোট পেয়েছেন, সেখানে তার প্রতিপক্ষ তিনি প্রায় 3 লাখ ভোট পেয়েছেন। এরকম অসংখ্য আসনের দৃষ্টান্ত আছে, এখন এগুলার আসলে কোনো ব্যাখ্যা নেই। এবং এগুলো নিয়ে যদি আমরা আলোচনা করতে যাই এটা হবে নিজের সঙ্গে প্রতারণা, নিজেদের সঙ্গে প্রতারণা। বাংলাদেশে 30 ডিসেম্বর 29 ডিসেম্বর যে ঘটনাগুলো ঘটেছে, স্বাধীনতার 47 বছর পরে স্বাধীন সার্বভৌম বাংলাদেশে যে রাষ্ট্রের জন্ম হয়েছিল একটা গভীর গণতন্ত্রের আকাঙ্ক্ষা থেকে, সেই রাষ্ট্রে এগুলো হবে এবং সেটাকে কেবলমাত্র বিএনপির সংকট বা দল বিশেষের সংকট বলে চালিয়ে দেওয়া, এটা বাংলাদেশের নাগরিকদের সঙ্গে এক ধরনের অসততা। বাংলাদেশের সকল মানুষ সবসময় বিএনপি কিংবা আওয়ামী লীগ, জামাত কিংবা জাতীয় পার্টি করবে না। আমরা যদি দেখি যে যখন বিএনপি এরশাদ যখন স্বৈরাচার হিসাবে বাংলাদেশের মানুষের বুকে চেপে বসেছিল, তখন বাংলাদেশের সকল মানুষ, প্রায় সংখ্যাগরিষ্ঠ মানুষ, সংখ্যাগরিষ্ঠ কি মানে কিছু মানুষ ছাড়া বাড়ি বাকি সকলে বিএনপি, আওয়ামী লীগ এবং তাদের যে তিন জোট যেটা হয়েছিল, সেই তিন জোটের পেছনে জড়ো হয়েছিল গণতন্ত্র পুনরুদ্ধার করবার জন্য। আবার যখন বিএনপি ক্ষমতায় গিয়ে স্বৈরাচার হবার চেষ্টা করেছে সেই 96 সালের আগে, তখন বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ কিন্তু আওয়ামী লীগ এবং তার জোট সঙ্গীদের পেছনে জড়ো হয়েছিল গণতন্ত্র পুনরুদ্ধার করবার জন্য। আবার আওয়ামী লীগ যখন স্বৈর শাসক হিসেবে চেপে বসবার চেষ্টা করেছে কখনো মানুষ, এর অর্থ এই নয় যে যারা কখনো বিএনপির পেছনে জড়ো হয়েছে গণতন্ত্র উদ্ধার করবার জন্য সবাই বিএনপি হয়ে গেছে, কিংবা আওয়ামী লীগের পেছনে জড়ো হয়েছে সবাই আওয়ামী লীগ হয়ে গেছে, তা না। যখন কোন একটা দল ক্ষমতায় গিয়ে স্বৈর শাসন কায়েম করে কিংবা একদলীয় একনায়কতান্ত্রিক আচরণ করে, তখন সাধারণ মানুষ যারা কোনো রাজনীতি করে না বা কোনো রাজনৈতিক দলের পক্ষে যায় না, তারাও সাময়িকভাবে একটা রাজনৈতিক দলের পেছনে অবস্থান নেয় দেশকে গণতান্ত্রিক ধারায় ফেরাবার জন্য। আমি মনে করি বাংলাদেশে আজকে যে কর্তৃত্ববাদী একদলীয় ব্যবস্থা কায়েম হয়েছে, এটাকে পুনরুদ্ধার করবার জন্য হ্যাঁ দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বা একটা বিরাট অংশের মানুষ তারা বিএনপি বা তাদের জোটের পেছনে জড়ো হয়েছিল, এর অর্থ এই নয় যে এরা সবাই বিএনপি করে, কিন্তু সেই জায়গাটায় বিএনপি তার নিজের দলীয় সাংগঠনিক বিপর্যস্তার কারণে হোক বা যে কারণেই হোক অথবা পরিস্থিতি সঠিকভাবে আজ করতে না পারার কারণে হোক, তারা ব্যর্থতার পরিচয় দিয়েছে। আমি একটু লোকাল গভর্নমেন্ট নির্বাচনের জায়গাটা যেতে চাই। দেখুন, আপনি যে মূল প্রশ্নটা করেছিলেন এরপর আমি ছেড়ে দেবো, সেটা হলো বর্তমানে বাংলাদেশের অবস্থাটা এরকম দাঁড়িয়েছে যে আপনি যদি সরকারের দলের সঙ্গে বা সরকারের সঙ্গে একটা গোপন বুঝাপড়ায় না যান, গোপন কিংবা প্রকাশ্য, তাহলে এসব নির্বাচন করেও কোনো লাভ নেই। প্রথমত ফল আপনার পক্ষে আসবে না, দ্বিতীয়ত যদি ফল আসেও আপনি নির্বাচিত হন, আমরা দেখেছি আপনার সিলেট সিটি কর্পোরেশনের মেয়র, তারপরে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র, এরকম অনেক সিটি কর্পোরেশনের মেয়ররা তাদের মেয়াদের প্রায় পুরোটা সময় জেলখানায় কাটিয়েছেন। আমরা দেখি যারা ক্ষমতাসীন দল থেকে মেয়র নির্বাচিত হয়েছেন তাদেরকে মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হচ্ছে, যারা বিপক্ষ দল থেকে নির্বাচিত হচ্ছেন যত ভোটের ব্যবধানে হন না কেন তাদেরকে কোনো মর্যাদা দেওয়া হচ্ছে না। আমরা জানি অসংখ্য চেয়ারম্যান, মেয়র এবং নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে কথায় কথায় বরখাস্ত করে দেওয়া হচ্ছে। তো এই অবস্থায় এই সমস্ত নির্বাচনে বিএনপি কিংবা অন্য যে কোনো দল যারা সরকারের সঙ্গে বোঝাপড়ায় নেই তাদের অংশগ্রহণ করা না করা একেবারে নিরর্থক একটা ব্যাপার। সুতরাং সামগ্রিকভাবে দেশ তো এক গভীর সংকটে, আপনি খণ্ডিত ভাবে এটাকে বিচার করে সেটাকে আলোচনা করে কোনো লাভ তো হচ্ছে না।
সেটাই আপনার
বক্তব্যে
আমি একটু যুক্ত করি। প্রভাস আমিন, আমার আর 2-3 মিনিট সময় আছে, ওই মনির হায়দারের
ছিল যে মনির হায়দারকে অনেক ধন্যবাদ, উনি অনেকগুলো কথা বলেছেন, সংকটের কথা বলেছেন, উনি বর্তমান সংকটকে তুলনা করেছেন 75-এর আগে বাকশাল কায়েমের সাথে, কিন্তু উনি কিন্তু জিয়াউর রহমান এবং এরশাদের সামরিক শাসনের সময়কে তুলনা করেননি। আমি কিন্তু আমার কোনো বক্তব্যে একবারও বলিনি 30 ডিসেম্বর নির্বাচন সবচেয়ে ভালো নির্বাচন হয়েছে, আমি কিন্তু বলিনি। নির্বাচনের ত্রুটি বিচ্যুতির গুলোর আমি নিজে জানি, অনেকগুলো অভিযোগ বিরোধী দল করেছে সেগুলো জানি, ফলে আমি কিন্তু বলিনি যে 30 ডিসেম্বর খুব ভালো নির্বাচন হয়েছে। কিন্তু আমি বলতে চাচ্ছি যে উনি যদি সংকটের কথা বলেন তাহলে কিন্তু আমরা জিয়াউর রহমানের সময়ের হানা ভোটও দেখেছি, এরকম সামরিক শাসনের আমলে অনেকগুলো নির্বাচন কিন্তু আমরা দেখেছি, ফলে এখনকার সংকট একদম আপনি সংকট মনে করবেন না, তাইলে আলাদা কথা। আমি একবারও বলিনি 30 ডিসেম্বর নির্বাচন খুব ভালো হয়েছে, অনেকগুলো সংকট ছিল, মানে সমস্যা ছিল, অভিযোগ ছিল, কিন্তু সেই অভিযোগগুলো তো কোনো না কোনো জায়গায় প্রমাণ করতে হবে। মানে মনির হায়দার যেটা বলছিলেন প্রমাণ না করলে এটা মিথ্যা হয়ে যাবে তা না, আমি সেটাও বলছি না।
আচ্ছা, মাঝখানে মনির হায়দার কিছু একটা বলতে চাচ্ছেন,
বিএনপি নির্বাচনে গেল কিন্তু তারপরে গত এক মাসে তারা নির্বাচন নিয়ে আর কোনো মৌখিক অভিযোগ ছাড়া কোনো কথাই বলেনি। আমি তো চাই তারা বলুক, তারা প্রমাণ করুক যে নির্বাচন ভালো হয়নি, আমার কোনো আপত্তি নেই, কিন্তু সেটা বলতে হবে ট্রাইব্যুনাল, নির্বাচনী ট্রাইব্যুনাল, হাইকোর্ট, কোথাও না কোথাও তারা গণসংলাপের কথা বলছে, সেটা তো এক মাস পেরে গেছে, এখনো কোনো উদ্যোগ নেই, কিছু না কিছু কোথাও না কোথাও বলতে হবে।
মনির হায়দার কি বলতে চাচ্ছিলেন?
আমি বলতে চেয়েছি, দেখুন আমি কেন 75 সালের আগের সঙ্গে তুলনা করেছি, 75 সালের আগে বঙ্গবন্ধু যখন বাকশাল কায়েম করেছিলেন তখন বাকশালের এটা ঘোষিত ছিল যে একটা একদলীয় শাসন ব্যবস্থা তিনি কায়েম করবেন, সমস্ত দল নিষিদ্ধ করা
আওয়ামী লীগ
সমস্ত দল, সমস্ত সংবাদপত্র বন্ধ করে দেওয়া হয়েছিল। এখন এসে ঘোষণা দিয়ে সে কাজটা করা হচ্ছে না, কিন্তু প্রসেসের মধ্য দিয়ে দেখা যাচ্ছে একটা একদলীয় ব্যবস্থা কায়েম হয়ে গেছে। কিন্তু আপনি জিয়াউর রহমান এবং এরশাদের কথা বলেন, দেখুন এরশাদ একজন ক্ষমতা দখলকারী স্বৈরশাসক, জিয়াউর রহমান একজন অনির্বাচিত সামরিক শাসক, এটা তো সবাই জানে, এটা অস্বীকার করবার কিছু নেই। কিন্তু একই সঙ্গে আমরা যদি এখনকার সঙ্গে তুলনা করি কিংবা পাকশালের সঙ্গে তুলনা করি, তো আমরা দেখবো এরশাদ কিন্তু লোক দেখানোর জন্য হলেও একটা বহুদলীয় গণতন্ত্র চেয়েছিলেন, লোক দেখানো হলেও, আমি কথাটা ব্যবহার করছি কোটানকোট, 86 সালে তিনি যে নির্বাচন করেছিলেন সেই নির্বাচনে দেখা গেছে যে বিরোধী দলগুলো সব মিলিয়ে 100-এর উপরে আসন পেয়েছিল।
আচ্ছা আমাদের সময় আসলে শেষ হয়ে গেছে,
আমি 1 মিনিটের কম সময় শেষ করবো। তিনি কিন্তু তখন সেই 2/3 নিয়ে সংবিধান চেঞ্জ করে ফেলবার কোন আয়োজন তিনি করেননি, তিনি ইচ্ছা করলে সেটা পারতেন। আবার জিয়াউর রহমানের সময় তিনি অনির্বাচিত সামরিক শাসক, এটা যেমন ঠিক, তেমনি তিনি বাংলাদেশে তো আবার গণতন্ত্র পুনরায় চালু করেছেন, সেখানে সমস্ত দল নিবন্ধন নিয়েছিল, আওয়ামী লীগ তারা মনে নিবন্ধন নিয়েছিল, আবার নির্বাচনে অবতীর্ণ হয়েছিল। হ্যাঁ, জিয়াউর রহমান ম্যানিপুলেট করেছেন এটা ঠিক, কিন্তু একদলীয় ব্যবস্থা তো কায়েম করেন। একদলীয় ব্যবস্থা কায়েমের দৃষ্টান্ত দিতে গেলে আমাদেরকে 75 সালের আগে বাকশালে যেতে হবে, আর আজকে বাংলাদেশে যেটা হচ্ছে আমাদেরকে এটা বলতে হবে।
কোন যুক্তিতে আপনি একদলীয় ব্যবস্থার বিরুদ্ধে বিলটি কথা না কথা গিয়ে প্রমাণ করুন, আমি তো সেটাই চাচ্ছি।
না আচ্ছা, আমাদের আজকে আজকের মতো শেষ করতে হচ্ছে প্রভাস,
আমি নাগরিক হিসেবে
আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। আচ্ছা, আশা করছি ভবিষ্যতে আবার আলোচনা করবো এই বিষয়টি নিয়ে, আজকের জন্য আমরা শেষ করছি এখানেই।
এই অনুষ্ঠানের প্যানেল সদস্য এবং শ্রোতাদের সব মন্তব্যই তাদের নিজস্ব মতামত, ভয়েস অব আমেরিকা কর্তৃপক্ষ সেসব মন্তব্যের জন্য দায়িত্ব নেবে না।
এবং এবার এই প্রান্তিক পর্যায়ে সংক্ষিপ্ত সংবাদ শোনার পালা, পরিবেশন করছেন তাহিরা কিবরিয়া।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল প্রশাসন জানিয়েছে কেন্দ্রীয় সরকারের আংশিক বন্ধের কারণে বিমানবন্দরের অনেক কর্মী কাজে যোগ দিতে পারছেন না, আর সে কারণে শুক্রবার নিউ ইয়র্কের লাগোয়ার্ডিয়া বিমানবন্দরের বাইরে থেকে আসা বিমানগুলো অবতরণে প্রচুর বিলম্ব হচ্ছে। কেন্দ্রীয় সরকারের আংশিক বন্ধের আজ 35তম দিন চলছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল প্রশাসন জানিয়েছে বিমানের ফ্লাইট ছাড়তেও দেরি হচ্ছে। নিউ ইয়র্ক সহ ফিলাডেলফিয়া ও নিউ ইয়র্ক বিমানবন্দরের কর্মী সংখ্যা কম থাকায় সেখানেও একই অবস্থার সৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের সেনেট বৃহস্পতিবার সরকারের অচল অবস্থা অবসান ঘটানোর লক্ষ্যে প্রতিদ্বন্দ্বিতামূলক দলীয় প্রচেষ্টায় ভোটাভুটির আয়োজন করে, তবে তারা কোনো সমঝোতায় পৌঁছতে ব্যর্থ হয়। জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, 30শে ডিসেম্বরের জাতীয় সংসদ নির্বাচনে জনগণের নিরঙ্কুশ সমর্থন জাতির প্রতি সরকারের দায়িত্ব এবং কর্তব্য বহুগুণ বৃদ্ধি করেছে। ভারতের আর্থিকভাবে পিছিয়ে পড়া উচ্চবর্ণের জন্য 10% সংরক্ষণে স্থগিতাদেশের আবেদন খারিজ করে দিলেও বৈধতার বিষয়ে কেন্দ্রের কাছ থেকে জবাব চেয়েছে শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। এ বিষয়ে কলকাতা সংবাদদাতা পরমাশীষ ঘোষ রায়ের প্রতিবেদন।
কেন্দ্রের সংরক্ষণ বিলের বিরোধিতা করে শীর্ষ আদালতে মামলা করে এক স্বেচ্ছাসেবী সংগঠন। তাদের আবেদনে জানানো হয়েছে সংরক্ষণ বিলটি সুপ্রিম কোর্টের রায়ের পরিপন্থী। 1992 সালে মণ্ডল কমিশনের একটি রায় সুপ্রিম কোর্ট জানায়, সংবিধানে আর্থিকভাবে পিছিয়ে পড়া সংরক্ষণ একমাত্র ভিত্তি হতে পারে না। পাশাপাশি 2006 সালে সুপ্রিম কোর্টের আরও একটি রায় জানানো হয়েছিল 50% বেশি সংরক্ষণ করা যাবে না। এই দুই রায়ের পরিপন্থী বলে দাবি মামলাকারীদের। উচ্চবর্ণের জন্য আর্থিকভাবে পিছিয়ে পড়া সংরক্ষণ বিলটি গত 9 জানুয়ারি লোকসভায় পাশ করাতে সক্ষম হয় কেন্দ্রীয় সরকার, পরের দিন রাজ্যসভাতেও পাশ হয়। বিলটির বৈধতা নিয়ে প্রশ্ন তুললেও শেষমেশ বিরোধীরা সমর্থন জানায়। ওই বিলটি রাষ্ট্রপতির স্বাক্ষরে ইতিমধ্যে কার্যকর হয়ে গিয়েছে। জানা গিয়েছে বিলটির কার্যকারিতায় আপাতত বাধা দিচ্ছে না দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট। পরমাশীষ ঘোষ রায়, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
পাকিস্তান বৃহস্পতিবার স্বল্প দৈর্ঘ্যের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। ভেনেজুয়েলার রাজনৈতিক সংকট নিরসনে প্রেসিডেন্ট মাদুরোকে পদত্যাগ করার বিষয়ে দেশের অভ্যন্তরে এবং আন্তর্জাতিক পর্যায়ে চাপ অব্যাহত রয়েছে।
আর এরই সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন জয়তী দাশগুপ্ত, ফেসবুক লাইভ পরিচালনায় ছিলেন সঞ্জানা ফিরোজ, প্রকৌশলী ছিলেন ভয়টেক জরিয়া। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায় চাইছি। আমি আনিস আহমেদ এবং
আমি তাহিরা কিবরিয়া।
সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।
শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.